প্যানিয়াম নম্বর ৫
তোমার জাতির লুটেরা ভবিষ্যৎবাণীতে রোমের মহিমান্বিত উত্থান ও পতন।
দানিয়েল পুস্তক একটি অসাধারণ ভবিষ্যৎবাণীমূলক বৃত্তান্ত উন্মোচন করে যা তার দর্শনসমূহ জুড়ে পুনরাবৃত্তি ও বিস্তার নীতিকে বুনে দেয়। দ্বিতীয় অধ্যায়ের ধাতব মূর্তি থেকে একাদশ অধ্যায়ের রাজাদের জটিল সংঘাত পর্যন্ত এই প্রেক্ষাপটে একটি জোরালো যুক্তি উঠে আসে। খ্রিস্টপূর্ব ৩১ সালের অ্যাকটিয়ামের যুদ্ধ, যার চূড়ান্ত পরিণতি খ্রিস্টপূর্ব ৩০ সালে মিশরের পতন, দানিয়েল একাবরে ২৫-২৪ এর একটি নির্ণায়ক পরিপূরণ হিসেবে দাঁড়ায়, যা পৌত্তলিক রোমের ৩৪০০ বছরের আধিপত্যের সূচনা চিহ্নিত করে।
দানিয়েল অধ্যায় ১১ শুরু হয় খ্রিস্টপূর্ব ৩৪ সালে আলেকজান্ডার মহানের মৃত্যুর পর সাম্রাজ্যগুলোর উত্থান পতনের বিবরণ দিয়ে। তবে চদপদে এসে একটি মোড় ঘটে প্রায় খ্রিস্টপূর্ব ২০০ সালে, যখন অ্যান্টিওকাস তৃতীয় ম্যাগনাস শিশু রাজা টলেমি পঞ্চমের বিরুদ্ধে পানিয়ামের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। তখন রোম হস্তক্ষেপ করল, শুধু দর্শকের মতো নয়, বরং তোমার জাতির লুটেরা হিসেবে। হেলেনীয় অস্থিরতার মধ্যে মিশরের গম সরবরাহ সুরক্ষিত করার বিষয়ে উদ্বিগ্ন রোম দ্বিতীয় মেসিডোনীয় যুদ্ধ খ্রিস্টপূর্ব ২১৯ শত চলাকালে তার প্রভাব প্রয়োগ করেছিল, যা তার ভবিষ্যৎবাণীমূলক ভূমিকায় মঞ্চ প্রস্তুত করে।
ইহুদিদের ওপর রোমের আধিপত্য
খ্রিস্টপূর্ব ৮৬ সালে আসা যাক। তখন পদ ১৬-এর কথা পূরণ হয়, যখন পম্পেই জেরুসালেমে ঝাঁপিয়ে পড়ে, পরম পবিত্র স্থানে প্রবেশ করেন এবং মহিমান্বিত দেশের ওপর রোমীয় আধিপত্য প্রতিষ্ঠা করেন। এখান থেকে পদ ১৭ থেকে ২২ পর্যন্ত ধারাবাহিক কয়েকজন রোমীয় ব্যক্তিত্বকে অনুসরণ করে। পম্পেইয়ের পূর্বাভিযানসমূহ, জুলিয়াস সিজারের বিজয় ও খ্রিস্টপূর্ব ৪৪ সালে তার হত্যা, অগাস্টাস সিজারের কর আরোপকারী শাসনকাল লুক ২-১ উল্লিখিত, যা খ্রিস্টাব্দ ৪ সালে শেষ হয়, এবং টাইবেরিয়াসের শাসনকালে খ্রিস্টাব্দ ৩১ সালে খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়া, যখন চুক্তির রাজপুত্র ভঙ্গ হয়েছিল। জেরুসালেমে পম্পেই থেকে খ্রিস্টাব্দ ৭০-এ জেরুসালেমে টাইটাস পর্যন্ত এই ভবিষ্যৎবাণীমূলক রেখা ঈশ্বরের জনগণের ওপর রোমের আধিপত্যের ধারাকে তুলে ধরে।
একজন রোমান জেনারেলের দ্বারা মন্দির অপবিত্র করার ঘটনা দিয়ে শুরু হয়ে আর একজন রোমান জেনারেলের হাতে মন্দির ধ্বংসের ঘটনায় সমাপ্ত হওয়া ধারাটি আলফা ও ওমেগার স্বাক্ষর প্রদান করে। অপবিত্রকরণ দিয়ে শুরু এবং ধ্বংস দিয়ে সমাপ্ত এই ঐতিহাসিক রেখায় অন্তর্ভুক্ত আছে তার অপবিত্রকরণ ও ধ্বংস। যিনি নিজের সম্পর্কে বলেছিলেন, এই মন্দিরটি ধ্বংস কর, আর তিন দিনের মধ্যে আমি এটিকে আবার উঠিয়ে দেব, সত্য গঠিত হিব্রু বর্ণমালার প্রথম, ত্রয়োদশ এবং শেষ অক্ষর দিয়ে, এবং পম্পেই দিয়ে শুরু হয়ে টাইটাসে সমাপ্ত রেখাটি এমন এক মধ্যবর্তী মন্দির ধ্বংসকে অন্তর্ভুক্ত করে, যা তিনটি ক্রুশের মাঝেরটির মাধ্যমে প্রতিনিধিত্ব করা হয়েছে। সেই ক্রুশগুলো স্থাপিত হয়েছিল সেই সপ্তাহের ঠিক মাঝখানে, যখন খ্রিস্ট চুক্তি নিশ্চিত করতে এসেছিলেন। ১৬ থেকে ২২ নং পদসমূহ সত্যের স্বাক্ষর বহনকারী একটি ভাববাদী রেখাকে উপস্থাপন করে। এই পদগুলো দ্বারা উপস্থাপিত ইতিহাসের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ ভাববাদী রেখা আছে, কিন্তু রেখাটির প্রধান বিষয় হল ইহুদিদের ওপর রোমের প্রাধান্য।
জোট ও সন্ধি
পদ ৩০ পুনরাবৃত্তি করে এবং বিস্তৃত করে খ্রিস্টপূর্ব ১৬৬৬ সালে ফিরে গিয়ে, যখন জুডাস মাক্কাবিয়াসের নেতৃত্বে ইহুদিরা রোমের সঙ্গে এক মৈত্রী চুক্তি গড়ে তোলে, ১ মাক্কাবি ৮, এটি রোমের অনন্য সাম্রাজ্য নির্মাণ কৌশলকে তুলে ধরে, চুক্তি ও জোটের মাধ্যমে বিজয়, যা তার পূর্বসূরীদের থেকে ভিন্ন। পদ ২৪ এই পর্বের সমাপ্তি টানে, উল্লেখ করে যে রোম দুর্গসমূহ থেকে তার কৌশলসমূহ পরিকল্পনা করবে কিছু সময়ের জন্য,
আর তার সঙ্গে চুক্তি হওয়ার পর সে কপটভাবে কাজ করবে, কারণ সে উঠে আসবে এবং অল্প সংখ্যক লোক নিয়ে শক্তিশালী হবে। সে এমনকি প্রদেশের সর্বাধিক সমৃদ্ধ স্থানগুলোতেও শান্তিপূর্ণভাবে প্রবেশ করবে, এবং সে এমন কিছু করবে যা তার পিতারা করেনি, এমনকি তার পিতামহেরাও করেনি। সে তাদের মধ্যে লুট লুণ্ঠিত দ্রব্য ও ধন সম্পদ ছড়িয়ে দেবে, হ্যাঁ, এবং সে দুর্গসমূহের বিরুদ্ধে তার কৌশল কিছু সময়ের জন্য পরিকল্পনা করবে। দানিয়েল ১১:২-২-২৪
কিছু সময়ের জন্য,
যে শব্দটি বিরুদ্ধে হিসেবে অনুদিত হয়েছে সেটি থেকে হিসেবে বোঝা যেতে পারে। রোম তার অভিসন্ধির পূর্বাভাস থেকে দেয়, উক্ত পদে থেকে শব্দটি তার কৌশলের ভিত্তি হিসেবে রোম নগরীর দিকে
সাম্রাজ্যের রাজনৈতিক ও সামরিক হৃদয় ইঙ্গিত করে। এখানে সময় ভবিষ্যৎবাণ্য মতে 600 বছর, এর সূচনা অ্যাকটিয়ামের পর তীর খ্রিস্টপূর্বে মিশরের পতনের সঙ্গে এবং সমাপ্তি 330 খ্রিস্টাব্দে, যখন কনস্টান্টাইন কনস্টান্টিনোপলের জন্য রোম ত্যাগ করেন।
শ্লোক 25 এবং 26 অ্যাকটিয়ামকে কেন্দ্র করে।
আর সে এক বিশাল সৈন্যবাহিনী নিয়ে দক্ষিণের রাজার বিরুদ্ধে তার শক্তি ও সাহস জাগিয়ে তুলবে, এবং দক্ষিণের রাজাও অতিশয় বৃহৎ ও পরাক্রান্ত সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধে উজ্জীবিত হবে, কিন্তু সে টিকতে পারবে না, কারণ তারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র রচনা করবে। হ্যাঁ, যারা তার ভোজের অংশভোগী তারাই তাকে ধ্বংস করবে, এবং তার সৈন্যবাহিনী ভেসে যাবে এবং অনেকে নিহত হয়ে পড়বে। দানিয়েল 11:25-26।
খ্রিস্টপূর্ব 33 সালে অক্টাভিয়ান রোমের পক্ষ থেকে উত্তরের রাজা হিসেবে ক্লিওপেট্রার মিশর, দক্ষিণের রাজায়ের বিরুদ্ধে এক বিরাট নৌযুদ্ধে তার বাহিনী সমবেত করেছিলেন। অ্যান্টনি ও ক্লিওপেট্রার অত্যন্ত বৃহৎ ও শক্তিশালী সেনাবাহিনী তলমল করে কৌশলগত চাল, আগ্রিপ্পার কৌশল এবং বিশ্বাসঘাতকতা, অ্যান্টনির মিত্রদের দলত্যাগ ও যুদ্ধের মাঝপথে ক্লিওপেট্রার পশ্চাৎপসরণ দ্বারা বিপর্যস্ত হয়। খ্রিস্টপূর্ব 30 সালের মধ্যে মিশর রোমের একটি প্রদেশে পরিণত হয়, যা পৌত্তলিক রোমের অপ্রতিদ্বন্দ্বী শাসনের সূচনা করে। এই 400 বছরের পরিসর খ্রিস্টপূর্ব 30 থেকে 330 খ্রিস্টাব্দ পর্যন্ত তার মূল শক্তিকেন্দ্রকে কেন্দ্র করে রোমের প্রাধান্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল, যতক্ষণ না কনস্টান্টাইনের স্থানান্তর সেই শক্তিকেন্দ্রকে নিচে ফেলে দিল, যেমন দানিয়েল 8:11 পূর্ববাণী করে।
হ্যাঁ, সে নিজেকে এমনকি সেনাবাহিনীর অধিপতির পর্যায় পর্যন্ত মহিমান্বিত করল, এবং তার দ্বারা প্রতিদিনের বলি উঠিয়ে নেওয়া হল, এবং তার পবিত্র স্থানের স্থান ভূমিসৎ করা হল। দানিয়েল 8:11।
কনস্টান্টাইন যখন কনস্টান্টিনোপল নগরীর পক্ষে রোম নগরীকে পরিত্যাগ করেছিলেন, তখন তিনি রোম নগরীতে একটি ক্ষমতার শূন্যতা রেখে গিয়েছিলেন, যা পোপীয় গির্জার জন্য রোম নগরী দ্বারা প্রতিনিধিত্ব করা কর্তৃত্বের আসন গ্রহণ করার সুযোগ করে দিয়েছিল। এই কাজটি প্রকাশিত বাক্য 13-র দ্বিতীয় পদ পূর্ণ করেছিল।
আর আমি যে পশুটিকে দেখলাম সেটি ছিল চিতাবাঘের মতো, তার পা ছিল ভাল্লুকের পায়ের মতো, আর তার মুখ ছিল সিংহের মুখের মতো, আর ড্রাগন তাকে তার শক্তি, তার সিংহাসন এবং মহাকর্তৃত্ব দিল। প্রকাশিত বাক্য 13 অমনি অক্ষুর।
দানিয়েল 8-এ পবিত্র স্থান হিসেবে অনুদিত দুটি ভিন্ন হিব্রু শব্দ দানিয়েল পুস্তকের পবিত্র স্থান বিষয়ক কাহিনীকে পৃথকভাবে চিহ্নিত করেছে। দানিয়েল পুস্তক খ্রিস্ট ও শয়তানের মধ্যকার এক যুদ্ধকে উপস্থাপিত করে, যা খ্রিস্ট ও শয়তানের পার্থিব প্রতিনিধিদের মাধ্যমে চিত্রিত হয়েছে। শয়তানের পার্থিব প্রতিনিধি বাবিল দানিয়েল পুস্তকের সূচনায় জিরুসালেমকে পরাজিত করে, এবং 11 অধ্যায়ের 45তম পদে জিরুসালেম বাবিলকে পরাজিত করে। জিরুসালেম নগর ও বাবিল নগর দ্বারা প্রতিনিধিত্ব করা রাজ্যগুলি শক্তির পবিত্র স্থান। বাবিল ও জিরুসালেম উভয় নগরী শক্তির পবিত্র স্থান, এবং উভয়েরই নগরের মধ্যে নিজস্ব মন্দির রয়েছে। রোম নগরে প্যান্থিয়ান মন্দির আছে, আর ভাববাদী বর্ণনায় তার সমকক্ষ প্রতিরূপ হল জিরুসালেমের মন্দির। বাবিল এবং রোম নগর জিরুসালেমের জাল প্রতিরূপ।
দানিয়েল 8 অধ্যায়ে দুটি হিব্রু শব্দের একটি হল মিকদাস পদ 11-এ, যেখানে ছোট সিং পৌত্তলিক রোম তার পবিত্র স্থানের স্থান রোম নগরী নিচে ফেলে দেয়, যখন কনস্টান্টাইন 330 সালে স্থানান্তরিত হন। অন্য শব্দটি কোদেশ পদ 13 ও 14-এ, যেখানে ঈশ্বরের পবিত্র স্থান 2300 দিনের পর শুদ্ধিকরণের অপেক্ষায় থাকে। যদিও উভয় শব্দই পবিত্র স্থান হিসেবে অনুদিত হয়েছে, মিকদাস ঈশ্বরের দুর্গ কিংবা কোনো পৌত্তলিক দুর্গ উভয়ই বোঝাতে পারে, কিন্তু কোদেশ কেবল বাইবেলে ঈশ্বরের পবিত্র স্থান বোঝাতে ব্যবহৃত হয়।
দানিয়েল 11:33-এ
শক্তির পবিত্র স্থান রোম নগরী অপবিত্র হয়, যখন বর্বররা ও ভ্যান্ডালরা রোম নগরীতে যুদ্ধ নিয়ে আসে। ওই পদে উল্লিখিত বাহিনী 1496 সালে ক্লোভিস দিয়ে শুরু হয়, এবং 338 সালে যখন অস্ট্রোগথদের শহর থেকে বিতাড়িত করা হয়, তখন পাপাল রোম সম্পূর্ণভাবে প্রভাবশালী হয়ে ওঠা পর্যন্ত অব্যাহত থাকে।
অ্যাকটিয়াম থেকে শুরু হওয়া ভবিষ্যৎবাণীমূলক ধারা 330-এর পরেও বিস্তৃত। পদ 30-এর চিত্তিমের জাহাজ জেনসেরিকের অধীনে ভ্যান্ডালদের চিহ্নিত করে, যারা ৫০ পাণ্ডব সালে রোম লুণ্ঠন করেছিল, যা পশ্চিম রোমের পতনের সংকেত দেয়। এরপর পাপাল রোমের উত্থান ঘটে, ২৩৩৮ থেকে ১৭৯৮ পর্যন্ত শাসন করে, ১২০৭ বছর ধরে, যতক্ষণ না নেপোলিয়নের জেনারেল বার্থিয়ে পাইয়াস ষষ্ঠকে আটক করে মারাত্মক আঘাত দেয়। খ্রিস্টপূর্ব ৩০ থেকে ৩৩০ পর্যন্ত পৌতলিক রোমের ৩০৭ বছর, পাপাল রোমের ১২০৭ বছরের প্রতিচ্ছবি। দুটি শুরু হয় যখন তৃতীয় বাধা মিশর অস্ত্রগথরা পতিত হয়।
আধুনিক উত্তরের রাজাপদ ৪০-এ আবির্ভূত হয়। ১৯৪৯ সালে পোপতন্ত্র রেগানের যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপনে জোট বেঁধে, যার প্রতীক রথ, জাহাজ ও অশ্বারোহী, দক্ষিণের রাজা সোভিয়েট ইউনিয়নকে নাস্তিকতা কমিউনিজম উৎখাত করে। পদ ৪১ পোপতন্ত্রকে মহিমান্বিত ভূমি জয় করতে দেখায়। প্রোটেস্ট্যান্ট যুক্তরাষ্ট্রকে ক্যাথলিক যুক্তরাষ্ট্রে রূপান্তরিত করা, অপরদিকে পদ ৪২-৪৩ মিশর দ্বারা প্রতিনিধিত্বকৃত জাতিসংঘকে এমন এক ত্রিমুখী জোটের কাছে নতি স্বীকার করতে দেখায় যা গঠিত জাতিসংঘ, ড্রাগন, ভ্যাটিকান, পশু এবং যুক্তরাষ্ট্র মিথ্যা ভাববাদী দ্বারা, এবং যা বিশ্বকে আর্মাগেদ্দনের দিকে চালিত করছে। পদ ৪৫ এই শক্তির পরিসমাপ্তি ভবিষ্যৎবাণী করে, সহায় করার কেউ থাকবে না। এর ক্ষত পদ ৪১-এ সেরে উঠলেও পদ ৪৫ এই এর পরিণতি সিলমোহরিত হয়।
খ্রিস্টপূর্ব ৩৩ সালে অ্যাকটিয়ম পদ ২৫ ও ২৪-এর কেন্দ্রবিন্দু, যা তার মন্দির দুর্গ থেকে রোমের ৩০ বছরের শাসনের সূচনা করে। পদ ১৪-কে একটি সতর্কতা হিসেবে ধরে। পদ ১৬ থেকে শুরু করে পদ ৩১-এ পাপাল রোমে রূপান্তর পর্যন্ত পৌত্তলিক রোমের কাহিনী, আর সেটাই পৌত্তলিক রোমের সম্পূর্ণ ধারাবিবরণী। সেই ধারাটি তিন ভাগে বিভক্ত। পদ ১৬ থেকে ২২ পর্যন্ত রোমের প্রাচীন ইসরায়েলের ওপর প্রভুত্বের ধারা। পদ ২৩ ও ২৪ চিহ্নিত করে সাম্রাজ্য গঠনের সেই কাজ যা রোম জোট ও সন্ধির মাধ্যমে সামরিক শক্তির সাথে মিলিয়ে জয়লাভ করতে গিয়ে প্রয়োগ করেছিল। পদ ২৪ থেকে পদ ৩১-এর শেষ বাক্যাংশ পর্যন্ত একটি দুই খণ্ডের ধারা, যা এমন এক সময়কে উপস্থাপন করে যখন রোম নিজেকে উচ্চাসনে তুলেছিল, এবং তারপর আসে পতন।
নির্ধারিত সময় হল ৩৬০ বছরের পরিসমাপ্তি, যা ৩৩০ খ্রিস্টাব্দে ঘটে। পদ ৭৭ ফট ৩৫টি আংশ পর্যন্ত অংশটি, যা নির্দেশ করে যে পোপীয় ক্ষমতা, যাকে উজাড়কারী জঘন্যতা হিসেবে উপস্থাপিত করা হয়েছে, ৩৩৮ সালে সিংহাসনে স্থাপিত হয়েছিল। পৌত্তলিক রোমের ইতিহাস এটি সর্বোচ্চ শাসনের ৩৬০ বছরের সময়কালকে প্রেক্ষাপট করে, যার পরে ২০৮ বছরের ক্রমাগত পতন ঘটে।
অতএব ২৪ নম্বর পদের সময় শুরু হয় খ্রিস্টপূর্ব ৩১ সালে, যখন দক্ষিণের রাজা উত্তরের রাজার অধিক্ষেত্রে সংযুক্ত হয়, এবং ৩৩০ সালে উত্তরের রাজার রাজ্য পূর্ব ও পশ্চিমে বিভক্ত হওয়ার মাধ্যমে তা শেষ হয়। ৩৩০ থেকে ৩৩৮ সাল পর্যন্ত পৌত্তলিক রোম ক্রমশ ভেঙে পড়ে। পৌত্তলিক রোমের পতনের বিভিন্ন ধাপের সঙ্গে সম্পর্কিত নানান ভবিষ্যৎবাণীমূলক শনাক্তকরণই সেই ভবিষ্যৎবাণীর নোঙর, যা ভবিষ্যৎবাণীর শিক্ষার্থীকে ঈশ্বরের ভবিষ্যৎবাণীমূলক বাক্য চিনতে সহায়তা করে। দানিয়েলের ১১ অধ্যায়ের ১৪ পদের পরিপূর্তিতে রোম দর্শন প্রতিষ্ঠা করে, এবং তা করার একটি উপায় হল তার নিজের পতনের মাধ্যমে। সেই পদে বলা হয়েছে, তোমার জাতির লুটেরা লোকেরাও দর্শন প্রতিষ্ঠা করার জন্য নিজেদের উচ্চ করবে, কিন্তু তারা পতিত হবে।
যখন কৃত্তিমের জাহাজের দ্বারা রোম আক্রান্ত হয় এবং পরবর্তীতে সে দক্ষিণে আক্রমণ করে, তখন তা না আগেরটির মতো না পরেরটির মতো ছিল, কারণ এখান থেকে রোমান শক্তির পতনকে চিত্রিত করা হচ্ছে। প্রকাশিত বাক্যের ৮ অধ্যায়ে উল্লিখিত ৭টি তুরির মধ্যে প্রথম ৪টি তুরি বিশেষভাবে সেই ৪টি প্রধান শক্তির বর্ণনা দেয়, যা শেষ পর্যন্ত ৫৭-৩৬ সালের মধ্যে পশ্চিম রোমকে পরিসমাপ্তিতে নিয়ে আসে। যখন তোমার লোকদের দস্যুরা নিজেদের উচ্চ করে এবং পতিত হয়, তখনই দর্শনটি প্রতিষ্ঠিত হয়। ভবিষ্যৎবাণীমূলক দর্শনটি রোমের পতনের কাঠামোর উপর চিত্রিত হয়েছে। পশ্চিমা পৌত্তলিক রোমের পতন ৩৩ থেকে ১৩৮ পর্যন্ত ঘটে। পোপীয় রোম ১৭৫৮ সালে পতিত হয়েছিল। পঞ্চম ও ষষ্ঠ তুরির ইতিহাসে ১৪৫৩ সালে পূর্ব রোম অটোমান তুর্কিদের হাতে পতিত হয়। তোমার লোকদের দস্যুদের দ্বারা প্রতিষ্ঠিত সেই দর্শনের অংশ হিসেবেই এই ৩টি পতন অন্তর্ভুক্ত।
শ্লোকে বলা হয়েছে, তোমার জাতির লুটেরারাও দর্শন প্রতিষ্ঠা করার জন্য নিজেদের উচ্চে তুলবে, কিন্তু তারা পতিত হবে। খ্রিস্টপূর্ব ৩১ থেকে খ্রিস্টাব্দ ৩৩৩ পর্যন্ত পৌত্তলিক রোম পৃথিবীর ওপর নিজের প্রাধান্যে নিজেদের উচ্চে তুলেছিল। ৩৩৩ থেকে তিকন্তস পর্যন্ত পৌত্তলিক রোম ক্ষয়প্রাপ্ত হয়, যেন ঈশ্বরের মন্দিরে নিজেকে ঈশ্বর বলে ঘোষণা করা সেই অধর্মের মানুষকে আসীন করার প্রস্তুতি হয়। ৩৩৩ থেকে ৫৭ পর্যন্ত পোপীয় ক্ষমতা নিজেদের উচ্চে তুলেছিল এবং ৫৭ সালে তারা পতিত হয়। খ্রিস্টপূর্ব ৩১ থেকে খ্রিস্টাব্দ ৩৩৩ পর্যন্ত পশ্চিম রোম এই বলে নিজেদের উচ্চে তুলেছিল যে সেটি রোমান সাম্রাজ্যের কেন্দ্র এবং ৩৩৩ থেকে ৬৬ পর্যন্ত তা পতিত হয়। ৩৩৩ সালে কনস্টান্টাইন ঘোষণা করেছিলেন যে কনস্টান্টিনোপল পূর্ব রোমের কেন্দ্র এবং ৪৯৫ সালে পূর্ব রোম পতিত হয়। রোমের বিভিন্ন রূপের প্রতিটি পর্যায়ই প্রথমে আত্ম উচ্চীকরণের একটি সময় থাকে, যার পরেই তার পতনের সময় আসে, কারণ তোমার জাতির লুটেরারাও দর্শন প্রতিষ্ঠা করার জন্য নিজেদের উচ্চে তুলবে, কিন্তু তারা পতিত হবে।
রবার্টস হিসেবে অনুদিত হিব্রু শব্দটি প্রকৃতপক্ষে ব্রেকার্স হিসেবে অনুবাদ করা উত্তম, কারণ এটি শব্দমূলের প্রধান অর্থ ভেদ করা বা বিঘ্ন ঘটানো এর সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ। কেবলমাত্র রবার্টস, যার মধ্যে চুরির ইঙ্গিত রয়েছে অর্থে নয়। এই শব্দটি এমন ব্যক্তিদের বোঝায় যারা সীমানা, আইন বা চুক্তি ভেঙে দেয়, কেবল জিনিসপত্র চুরি করে না। বাইবেলীয় ভবিষ্যৎবাণীতে রোম ই সেই ব্রেকার, যদিও ৪৪ পদে এটিকে রবার্টস হিসেবে অনুবাদ করা হয়েছে। দানিয়েলের দ্বিতীয় অধ্যায়ে রোম হল লৌহ রাজ্য এবং তারপর সপ্তম অধ্যায়ে চতুর্থ জন্তুটিও রোম।
এরপর রাত্রির দর্শনে আমি দেখলাম একটি চতুর্থ জন্তু, ভয়ঙ্কর ও ভয়াবহ এবং অত্যন্ত শক্তিশালী। এর বিশাল লোহার দাঁত ছিল, এটি গিলে ফেলত এবং টুকরো টুকরো করে ফেলত, আর যা অবশিষ্ট থাকত তা নিজের পায়ের তলায় মারিয়ে দিত, এবং এটি এর আগে থাকা সব জন্তুর থেকে ভিন্ন ছিল এবং এর ১০টি শিং ছিল। দানিয়েল ৭:৭।
চতুর্থ পশুটি, যা রোম লোহার দাঁত যুক্ত, কারণ এটি দ্বিতীয় অধ্যায়ে লোহা হিসেবে উপস্থাপিত সেই একই চতুর্থ রাজ্য। সপ্তম পদে রোমের সেই চতুর্থ পশুটি খণ্ডবিখণ্ড করে, এবং যখন তা খণ্ডবিখণ্ড করে তখন তা তার পা দিয়ে অবশিষ্টাংশকে মারিয়ে দিল। রোমের পশুটি লোহার রাজ্য এবং খণ্ডবিখণ্ড করা ও অবশিষ্টাংশকে মারিয়ে দেওয়ার বৈশিষ্ট্য নির্যাতনের কাজকে প্রতিনিধিত্ব করে। প্রাচীন ইসরায়েলের ওপর আরোপিত নির্যাতন ছিল একটি চিহ্ন।
আরোহী সমস্ত অভিশাপ তোমার উপর আসবে, তোমাকে তাড়া করবে এবং তোমাকে ধরে ফেলবে যতক্ষণ না তুমি ধ্বংসপ্রাপ্ত হও, কারণ তুমি তোমার প্রভু তোমার ঈশ্বরের কণ্ঠ শোনোনি, তিনি যেসব আজ্ঞা ও বিধান তোমাকে আদেশ করেছিলেন সেগুলো পালন করার জন্য। আর এগুলো তোমার উপর চিহ্ন ও বিস্ময় রূপে থাকবে এবং তোমার বংশধরদের উপর চিরকাল, কারণ তুমি সব কিছুর প্রাচুর্যের মধ্যে আনন্দ ও হৃদয়ের উল্লাস সহ তোমার প্রভু তোমার ঈশ্বরের সেবা করনি। অতএব প্রভু যাদের তোমার বিরুদ্ধে পাঠাবেন সেই তোমার শত্রুদের তুমি সেবা করবে, ক্ষুধায়, তৃষ্ণায়, নগ্নতায় এবং সব কিছুর অভাবে, এবং তিনি তোমার ঘাড়ে লোহার জয়াল চাপিয়ে দেবেন যতক্ষণ না তিনি তোমাকে ধ্বংস করেন। প্রভু দূর থেকে, পৃথিবীর প্রান্তদেশ থেকে তোমার বিরুদ্ধে একটি জাতি আনবেন, ঈগল যেমন উড়ে তেমন দ্রুত, একটি জাতি যাদের ভাষা তুমি বুঝবে না, এক কঠোর চেহারার জাতি যারা বৃদ্ধদের মান্য করবে না আর যুবকদের প্রতি অনুগ্রহ দেখাবে না। ব্যবস্থা বিবরণ ১৮৮৫।
তাদের বিদ্রোহের ফলে প্রাচীন ইসরায়েলের ওপর আনা অভিশাপসমূহ একটি চিহ্ন ও আশ্চর্য এবং তোমার বংশের ওপর চিরকাল। ওই অভিশাপ তাদের ওপর ভয়ঙ্কর মুখাবয়বের একটি জাতি দিয়ে আনা হবে। সপ্তম অধ্যায়ে যে লোহার দাঁতওয়ালা পশুটি ছিন্ন ভিন্ন করে এবং অবশিষ্টকে পদদলিত করে, সেটিই আলেকজান্ডারের রাজ্যের বিভাজন থেকে উদ্ভূত চতুর্থ রাজ্য, এবং দ্বিতীয় বিবরণে মসির কথার মতো সেই রাজ্য এমন এক জাতি যাদের ভাষা প্রাচীন ইসরায়েল বুঝতে পারত না। দানিয়েলের অষ্টম অধ্যায়ে রোমের রাজ্য একটি ভয়ঙ্কর মুখাবয়বের জাতি এবং এমন এক জাতি যারা ভিন্ন ভাষায় কথা বলে।
এখন সেটি ভাঙা হয়েছে এবং তার স্থানে চারটি দাঁড়িয়েছে বলে সেই জাতি থেকে চারটি রাজ্য উঠে দাঁড়াবে, তবে তার শক্তিতে নয়। আর তাদের রাজ্যের শেষ সময়ে যখন অপরাধীরা পরিপূর্ণ হবে, তখন ভয়ঙ্কর চেহারার
এবং দুর্বোধ্য উক্তি বুঝতে সক্ষম এক রাজা উঠে দাঁড়াবে। দানিয়েল 8:22-30।
তোমার প্রজাদের ডাকাতেরা, ভঙ্গকারীরা দর্শনকে প্রতিষ্ঠা করে, তারা নিজেদের উচ্চ করে এবং পতিত হয়। চতুর্থ লৌহ রাজ্য ছিল পৌত্তলিক রোম, যারা নিজেদের মহিমান্বিত করার সময় সর্বাধিপত্যে শাসন করেছিল, কিন্তু যাদের চূড়ান্ত পতন এমন এক ভবিষ্যৎবাণীমূলক লক্ষণে পরিণত হয়েছিল যা দর্শনকে প্রতিষ্ঠা করে। তারা ভঙ্গকারী, কারণ তারা নির্যাতনের মাধ্যমে ঈশ্বরের জনগণকে পদদলিত করে।
আমরা পরবর্তী প্রবন্ধে এই অধ্যয়ন অব্যাহত রাখব।